ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি শুগুফতা নসরিন কুইন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভয়েস অফ আমেরিকা থেকে আজকের বাংলা অনুষ্ঠান শুরু করছি। আজ রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্র সীমা নিয়ে বিরোধের মামলায় স্থায়ী সালিসি আদালতের রায় তার দেশের পক্ষে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
কলকাতা থেকে গৌতম গুপ্তের প্রতিবেদন।
$10 বিলিয়ন ব্যয় করে ফ্রান্সের কাছ থেকে 126টি রাফেল ফাইটার জেট বিমান কেনা নিয়ে ভারতের সঙ্গে ফ্রান্সের চুক্তি সই হতে এখনো বাকি।
আজ বুধবার রয়েছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কলিন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় ইরাক পরিস্থিতি ও আরব বিশ্ব। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিন ইসরায়েলি কিশোরের মৃত্যুর বদলা নিতেই অপহৃত এক ফিলিস্তিনি যুবককে হত্যা করা হয় বলে যে সন্দেহ করা হচ্ছে সে ব্যাপারে সত্বর তদন্তের আহ্বান জানিয়েছেন। কর্তৃপক্ষীয় সূত্রে বলা হচ্ছে বুধবার সকালে জেরুসালেমের আরব অংশে ফিলিস্তিনি এক যুবককে জোর করে গাড়িতে তোলা হয় বলে খবরাখবর পাওয়া গিয়েছে। পরে শহরের আর এক অংশে একটি মরদেহ পাওয়া যায় এবং পুলিশ এখন ওই অপহৃত যুবকেরই কিনা তা নির্ধারণের চেষ্টা করছে। পুলিশ মরদেহ এখনও শনাক্ত করেনি এবং দুটি ঘটনা পরস্পর সম্পর্কযুক্ত কিনা তাও স্থির হয়নি। বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তাঁর কথায় তিরস্কারযোগ্য ওই খুনের পেছনে কার হাত ছিল আইন বলবৎ বাহিনীকে তিনি তা খুঁজে বের করতে বলেছেন। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ হত্যায় ধিক্কার জানানোর জন্য বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছিলেন, ঠিক যেভাবে ইসরায়েলি কিশোরদের বেলাতে নিজেও তিনি করেন। বুধবার ওই যুবকের মৃতদেহ পাওয়ার পর বেশ কয়েকশো ফিলিস্তিনি পূর্ব জেরুসালেমে ক্ষোভ প্রকাশ করে এবং ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘাতের সময় তারা ইঁট পাথর ছোঁড়ে, জবাবে পুলিশও রবার বুলেট মারে। পশ্চিম তটের জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর চড়াও অভিযানের পর সেখানেও ছোটখাটো আকারে সংঘাত সংঘর্ষ হয়েছে। মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালের পুলিশ আজ বুধবার মুসলিম মালিকানাধীন এক চায়ের দোকানের ওপর মারমুখী চড়াও অভিযানে লিপ্ত দঙ্গলবদ্ধ বৌদ্ধদের ছত্রভঙ্গ করতে রবার বুলেট ব্যবহার করেছে। পুলিশের বয়ানে বলা হয় দাঙ্গালিপ্তদের ছত্রভঙ্গ করার ঘটনায় পাঁচজন জখম হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা যায় দঙ্গলবদ্ধ শত শত বৌদ্ধ ছুরি নিয়ে ইঁট পাথর হাতে ওই চায়ের দোকানের ওপর চড়া হয়। এই গুজব শুনে যে ওই চা দোকানের মুসলমান মালিক এক বৌদ্ধ রমণীর ওপর বলাৎকার চালিয়েছে। দঙ্গলবদ্ধ জনজটলা মুসলমান মালিকানাধীন অন্যান্য দোকানপাটে লুটতরাজ চালিয়েছে, যানবাহনে আগুন লাগিয়েছে এবং তারপরই বুধবার দিনের শেষ ভাগে গিয়ে বিশাল পুলিশ বাহিনী দিয়ে অবস্থা সামাল দেওয়া সম্ভব হয়েছে। 2012 সালের জুন মাসের পর থেকে নিয়ে এ অবধি ধর্মীয় অসন্তোষের রোষানলে কমসে কম 200 লোক, যার অধিকাংশই মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের সদস্য, প্রাণ হারিয়েছে। হাজার হাজার মানুষ গৃহহারা, ভিটে ছাড়া হয়েছে। কাবুলে বিমানবাহিনীর একটি বাসের ওপর আত্মঘাতী হামলায় কম হলেও 8 আফগান সামরিক অফিসার নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বহুজন। সরকারি কর্মকর্তাদের বয়ান মোতাবেক জানা যায় এ হামলা হয় কাবুল ইউনিভার্সিটির কাছাকাছি এক জায়গায় বুধবার সকালবেলায়। তালেবান দল হামলার দায়িত্ব দাবি করেছে। তারা বলছে ওই বাসটি তাদের হামলার লক্ষ্য ছিল। তালেবান সূত্র বলছে তাদের লোক পায়ে হেঁটে বাসটির কাছে গিয়ে বিস্ফোরণ ঘটায়। ইতিমধ্যে আফগান সরকারের কর্তা ব্যক্তিরা দেশটির ফিরতি দফার রান অফ প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফল বিলম্বিত করেছে, ফলাফল ঘোষণার ব্যাপারে ঐকমত্য কায়েমে সফল না হওয়ার পর। ভয়েস অফ আমেরিকার রিপোর্টাররা জানাচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন কমিশন এখন এ ফলাফল আসছে সপ্তাহের ঘোষণার কথা চিন্তা করছেন।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্র সীমা নিয়ে বিরোধের মামলায় নেদারল্যান্ডসের রাজধানী দ্য হেইগে অবস্থিত স্থায়ী সালিসি আদালতের রায় তাঁর দেশের পক্ষে যাবে বলে আশা প্রকাশ করেছেন। জানাচ্ছেন ঢাকা থেকে সংবাদদাতা জহুরুল আলম।
শেখ হাসিনা এ প্রসঙ্গে বলেন,
আপনারা জানেন যে আমাদের সবচেয়ে বড় সম্পদ সমুদ্র সম্পদ, ইতিমধ্যে আমরা মিয়ানমারের সাথে যে সমস্যাটা ছিল সেটা সমাধান করে বাংলাদেশের অধিকার আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। ভারতের সাথে যে সমস্যাটা ছিল সেটারও আমরা যে মামলা করেছিলাম তার রায় এই মাসেই বেরোবে, এই এক সপ্তাহের মধ্যে আমরা রায় পাব।
তিনি বলেন, মামলার রায় বাংলাদেশের পক্ষে গেলে সমুদ্রে মৎস্য ও অন্যান্য সামুদ্রিক সম্পদের আহরণের সুযোগ প্রসারিত হবে। উল্লেখ্য, ভারতের সাথে সমুদ্র সীমা নিয়ে বিরোধের সমাধান দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে নিষ্পত্তি না হওয়ায় 2009 সালের 8ই অক্টোবর হেগের স্থায়ী সালিসি আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে স্কুল পর্যায়ে শিক্ষার নিম্ন মানের কারণে অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলে এক গবেষণা রিপোর্টে বিশ্বব্যাংক বলেছে। বিশ্বব্যাংক বলছে, স্কুলে ভর্তির সংখ্যা বাড়লেও শিক্ষার গুণগত মান কিন্তু বাড়েনি। জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরু।
বিশ্বব্যাংক এক গবেষণা রিপোর্টে বলেছে, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর শিক্ষার নিম্নমানের কারণে এই অঞ্চলের অসংখ্য তরুণ দারিদ্র্যের ফাঁদে পড়ে যাচ্ছে, যার কারণে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সমন্বিত উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ফিলিপ লি হোরেরো বলছেন, শুধু স্কুলগুলোতে সময় কাটানোই যথেষ্ট নয়, শিক্ষার মানোন্নয়নে কার্যকরী দক্ষতা অর্জন করা প্রয়োজন, আর এর মাধ্যমে এ অঞ্চলের দেশগুলোর শিক্ষা খাতে বিনিয়োগের ফলাফল ফিরে পাবার ভিত্তি সূচিত হবে এবং অর্থনৈতিক উন্নয়ন বাড়বে। বিশ্বব্যাংকের গবেষণা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, দক্ষিণ এশিয়ার দেশ যেমন বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা 2015 সাল নাগাদ সহস্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য শিক্ষা খাতে বড় আকারের ব্যয় করেছে, যার কারণে লক্ষ্যমাত্রা অর্জন করেছে, কিন্তু পাকিস্তান এবং আফগানিস্তান পিছিয়ে রয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
$10 বিলিয়ন ব্যয়ে ফ্রান্সের কাছ থেকে 126টি ফাইটার জেট বিমান কেনা নিয়ে ভারতের সঙ্গে চূড়ান্ত চুক্তি করা এখনও বাকি। এরই প্রেক্ষাপটে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফর সম্পর্কে রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
কূটনৈতিক মহলের অনুমান, ভারতকে তাই প্রসন্ন রাখবার লক্ষ্যেই ফরাসি বিদেশমন্ত্রী লরেন ফ্যাবিয়াস দিল্লিতে এসে ভারতে পরিকাঠামো উন্নয়ন ও নগরোন্নয়নে সাহায্য করতে €1 বিলিয়ন মুদ্রা ঋণ দেওয়ার প্রস্তাব দিলেন। অন্যদিকে মার্কিন, ব্রিটিশ ও জার্মান যুদ্ধ বিমান নির্মাতারাও আশায় আশায় রয়েছেন, ফ্রান্সের সঙ্গে বিমান কেনার চুক্তি যদি বরবাদ হয়ে যায় তাহলে তারা ভারতকে যুদ্ধ বিমান বিক্রির সুযোগ পেতে পারেন। এছাড়া ভারতীয় প্রতিরক্ষা উৎপাদনে বিদেশি লগ্নির অনুমতি আসার সম্ভাবনাতেও বিভিন্ন বিদেশি রাষ্ট্রের আধিকারিকদের ভারতে আসা যাওয়া হঠাৎই বেড়ে গিয়েছে। ফ্রান্সের প্রতিশ্রুতি, তারা প্রতিরক্ষা প্রযুক্তি ভারতের সঙ্গে ভাগ করে নিতে রাজি। এখন দেখবার কোন দেশের ভাগ্যে শিকে ছেড়ে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে মহিলাদের ওপর অপরাধের স্থান পশ্চিমবঙ্গ এখন থেকে তৃতীয়তে নেমে এসেছে। তবে এ ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকার এবং ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর মধ্যে দ্বিমত রয়েছে। জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
পশ্চিমবঙ্গে মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের পরিসংখ্যান নিয়ে রাজ্য সরকারের পক্ষে স্বরাষ্ট্র দপ্তরের থেকে মুখ্যমন্ত্রীর দেওয়া বাজেটের তথ্যের ভিত্তি এবং ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো সহমতে পৌঁছতে না পারলেও ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর 2013 প্রকাশিত রিপোর্টের সঙ্গে 2012 পরিসংখ্যান রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে এ রাজ্যে মহিলাদের উপর অপরাধের প্রবণতা সামান্য হলেও কিছুটা কমেছে। 2012-তে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনায় এ রাজ্যে 30,942টি অভিযোগ দায়ের হয়েছিল, 2013 সালে সেটা কমে দাঁড়িয়েছে 29,826-এ। অন্যদিকে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর সূত্রে বলা হচ্ছে 2013 সালে এ রাজ্যে ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে 1644টি, সেখানে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো জানাচ্ছে 1685টি। পরমাশিস ঘোষায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
উত্তর কোরিয়া তার পূর্বাঞ্চলবর্তী উপকূল থেকে আরও দুটি হ্রস্বপাল্লার রকেট ছুঁড়েছে, যেটি কিনা এ সপ্তাহের ভেতর তাদের এ ধরনের তৃতীয় পরীক্ষামূলক উৎক্ষেপণ। রকেট উৎক্ষেপণের এ খবর শোনা গেল দক্ষিণ কোরিয়ার কাছ থেকে। তারা বলছে রকেট দুটি কোনো রকমের কোনো ক্ষতি সাধন ব্যতীত রেখেই বুধবার পূর্ব সাগরে গিয়ে পড়েছে। দক্ষিণ কোরিয়া বলছে এ রকেটগুলো ছোঁড়া হয় ওয়নসান শহর থেকে, দূরত্ব অতিক্রমের পাল্লা ছিল 180 কিলোমিটার। এগুলো মাল্টিপল রকেট লঞ্চার থেকে উৎক্ষেপণযোগ্য 300 মিলিমিটারের KN-09 শর্ট রেঞ্জ রকেট বলেই মনে হচ্ছে। জাহাজ ভর্তি সিরীয় রাসায়নিক অস্ত্রের চালান পৌঁছেছে এখন ইটালির একটি বন্দরে। ওগুলো ধ্বংস করার জন্য সিরিয়ার গৃহযুদ্ধের মাঝখানেই সম্পন্ন আন্তর্জাতিক এক ঐক্যমত্য ওভাবেই পরিপূর্ণ রূপ লাভ করল। খবর শেষ হলো।
ভয়েস অফ আমেরিকা থেকে প্রচারিত এই বাংলা অনুষ্ঠান প্রচার করা হয় মিডিয়াম ওয়েভ 190 মিটারে।
Hello.
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় ইরাক পরিস্থিতি ও আরব বিশ্ব। সঞ্চালন করছেন সেলিম হোসেন।
সুপ্রিয় শ্রোতা, হ্যালো ওয়াশিংটনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের বিষয় ইরাকের অবস্থা ও আরব বিশ্ব। আজ আলোচনায় আমাদের সঙ্গে অংশ নিচ্ছেন ফ্লোরিডা থেকে রাজনৈতিক বিশেষজ্ঞ, উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের রোজবুশ প্রফেসর এমেরিটাস ডক্টর জিল্লুর রহমান খান। ডক্টর খান, আপনি আছেন? হ্যালো,
আমি আছি,
স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। ঢাকা থেকে আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক আমেনা মহসিন। আমেনা মহসিন, আপনাকে স্বাগত জানাচ্ছি হ্যালো ওয়াশিংটনে।
ধন্যবাদ।
এবং আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন দি টেলিগ্রাফ ভারত থেকে হেড অফ নিউ দিল্লি ব্যুরো জয়ন্ত রায় চৌধুরী। হ্যালো।
হ্যালো, নমস্কার।
নমস্কার। আমরা অনুষ্ঠান শুরু করবার আগে ছোট্ট করে একটু ইরাকের পরিস্থিতি বলে নিতে চাই আমি। ইরাক এখন পরিচালিত হচ্ছে এমন এক সরকারের আওতায় যার প্রধানমন্ত্রী শিয়া, প্রেসিডেন্ট কুর্দ এবং সংসদের প্রধান সুন্নি। সম্প্রতি সুন্নি জিহাদি সংগঠন দ্য ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড দ্য লেভেন্ট ISIL সংক্ষেপে দেশজুড়ে ভয়াবহ সংঘাতের সৃষ্টি করেছে। ইরাকে জাতিসংঘ কার্যালয় থেকে বলা হয়েছে ওই সংঘাতে গত মাসে 886 জন সেনা সদস্য এবং 1531 জন সিভিলিয়ান নিহত হয়েছে। এদিকে ইরাক এবং সিরিয়ায় খেলাপথ বা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে ওই ISIL। মুসলিম বিশ্বের নেতা হিসেবে ঘোষণা দিয়েছেন আবু বকর আল বাগদাদির নাম। ওদিকে আবার স্বাধীন কুর্দিস্তান গঠনের আহ্বান জানিয়েছে ইসরায়েলও। তো এই অবস্থায় সারা বিশ্বের মানুষের মনে ইরাকের অবস্থা নিয়ে সংশয়। বাংলাদেশ এবং ভারতের প্রচুর সংখ্যক মানুষ ইরাকে অবস্থান করছেন, তাদের মনেও রয়েছে নানা প্রশ্ন। এজন্য আমরা আজকের অনুষ্ঠান শুরু করবার আগেই একজন শ্রোতার প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করতে চাই। বাংলাদেশ থেকে লাইনে আছেন মানিক মাহমুদ। হ্যালো,
আমি মানিক মাহমুদ বাগমারা রাজশাহী থেকে, বাংলাদেশ থেকে বলছেন। আমার প্রশ্ন যে ইরাকের যে এখন বর্তমানে সংঘর্ষ চলতেছে, এই সংঘর্ষে মানে যেগুলো মধ্যপ্রাচ্যগুলো রয়েছে সেগুলো দেশ কি আলোচনা এসে তারা কি এই সংঘর্ষ মানে আর কি ঠিক করতে পারে না? শান্তি প্রতিষ্ঠায় সবচেয়ে চুক্তিটাই ভালো।
ধন্যবাদ মানিক মাহমুদ, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো ইরাকের সমস্যা সমাধান করতে আরব দেশগুলো নিজেরা মিলে আলোচনা করে শান্তি প্রতিষ্ঠা করতে পারে কিনা এই প্রশ্ন করেছেন মানিক। অধ্যাপক জিল্লুর রহমান, প্রথমেই আপনার কাছে আসছি, কি বলবেন মানিক মাহমুদের প্রশ্নে?
মানিক মাহমুদের প্রশ্নে একটা বলতে হচ্ছে যে শুধু মিডল ইস্টের যে এই সমস্যাগুলো, এটা কিন্তু তৈরি করেছে এই পশ্চাত্য দেশগুলো প্রথম যুদ্ধের পরে, এটা আমাদের মনে রাখতে হবে। কারণ আজকে যে দেখছেন যে বাউন্ডারি যে লাইন গুলো সেগুলো ড্র করেছে আপনার পিকো 1918 সনে এবং বেলফোরও এখানে ছিলেন 1917 সনে। তো এদের ডিক্লারেশনে যে অটোমান এম্পায়ার, তারা দে চোজ দ্য রং সাইড, সেন্ট্রাল পাওয়ার জার্মানি, হাঙ্গারি, অস্ট্রিয়া, এদের সঙ্গে অটোমান ছিল এগেনস্ট ইংল্যান্ড, ফ্রান্স। তো আপনার হেরে যাওয়ার পরে অটোমান এম্পায়ারের যে আরব দেশগুলো যেগুলো ছিল সেগুলো এই ওয়েস্টার্ন পাওয়ার্স ইংল্যান্ড অ্যান্ড ফ্রান্স দে ডিভাইডেড আপ অ্যামং দেমসেলভস, এটা আমাদের মনে রাখতে হবে। এবং যখন তারা ড্র করলো লাইনগুলো ড্র করলো আরবিট্রারিলি ড্র করলো, কারণ ধরুন যে মিডল ইস্টে যে ড্র করলো যে আপনার সিরিয়া সিরিয়া, লেবানন, ইরাক, কুয়েত, এগুলো সমস্ত আপনার টার্কির অটোমান এম্পায়ারের মধ্যে ছিল, এগুলো তারা ভাগাভাগি করে নিয়ে নিল, যার ফলে যে বাউন্ডারিগুলো যারা করেছে সেগুলো সব আর্টিফিশিয়াল বাউন্ডারি। অটোমানের বাউন্ডারিটা ছিল মোটামুটি একটা ন্যাচারাল, যে তারা সুন্নিদের টু থার্ড হচ্ছে সুন্নি, মিডল ইস্টে দেখছেন আপনারা এখানে সুন্নি, ওয়ান থার্ড শিয়া, অটোমান ওরকম ভাবেই তারা ম্যানেজ করছিল এটা, এই ইরাকের শিয়াটা। আর ওদিকে তো ইরান তো তারা অন্য ব্যাপার, তাদের নিজেদের একটা এম্পায়ার তারা, শিয়াইট এম্পায়ার তারা ছিল, কিন্তু কনফ্লিক্ট তাদের মধ্যে হয়নি। অটোমান এম্পায়ার এবং শিয়া এম্পায়ার, যে ইরানিয়ান এম্পায়ার, এরা মোটামুটি কোএক্সিস্টেড। এই গোলমালটা শুরু হলো যখন ওয়েস্টার্ন পাওয়ার্স যারা তারা ইন্টারভেনশন শুরু করলো, তখন গোলমালটা শুরু হলো।
কিন্তু অতি সাম্প্রতিক কালে যে গোলমাল, এটা তো ওদের নিজেদের,
যখন আমেরিকা যার ফলে আজকে যেগুলো দেখছেন আপনারা, সেগুলো কিন্তু দায়ী দায়িত্ব একটা বিরাট নিতে হবে ওয়েস্টার্ন পাওয়ারদের।
কিন্তু মানিক মাহমুদ যেটি বলতে চেয়েছেন যে নিজেরা কি এটা সমাধান করতে পারে কিনা আরব বিশ্ব,
আরব বিশ্বকে আপনাকে বলি, তাদের হচ্ছে শিফটিং অ্যালায়েন্স, ইরাককে এখন সাপোর্ট করছে ইউএস এন্ড ইরাক, আচ্ছা সিরিয়াকে সাপোর্ট করছে ইরান, ইরাক, শিয়াইট মিলিশিয়া, ইরানকে কন্টেন করবার চেষ্টা করছে ইউএস এন্ড গালফ স্টেট, কুয়েত, কাতার, সৌদি আরবে। এটা আপনার মনে রাখতে হবে যে মিডল ইস্টের একটা বাইপোলার রিলেশন আমরা গ্লোবালি যা দেখেছি, এটা মিডল ইস্টও আছে, একদিক হচ্ছে সুন্নি হচ্ছে সৌদি আরবে, আর শিয়াইট হচ্ছে ইরান। এবং আপনার মনে রাখতে হবে যখন 2011 আমেরিকা যখন ট্রুপসগুলো উইথড্র করল ইরাক থেকে, তখন খোমেনির যে একটা ইম্প্যাক্ট ছিল এই শিয়ার উপরে, ইরাকের উপরে, তারা বলল যে তোমরা আমেরিকার সঙ্গে কোনো সম্বন্ধ রাখতে পারবে না। এরা যদি আমেরিকার কিছু, যেরকম সাউথ কোরিয়া আমরা দেখেছি, জাপানেও আছে, তারা যদি ওই সময় অন্তত 2-4 বছরের মধ্যে কিছু আমেরিকান ট্রুপস রাখতে পারত, আজকে যে ঘটনাগুলো আপনি দেখছেন সেটা এরকম অবস্থা হতো না। সুতরাং ইরানের একটা বিরাট এর উপরে হাত আছে। এখন হচ্ছে পলিটিক্স মেক্স স্ট্রেঞ্জ বেড ফলোস আমরা বলি। এখন ইউনাইটেড স্টেটস, যে ইরানের সঙ্গে সবসময় একটা ঝামেলা ছিল, এমনকি সাদ্দাম হোসেনকে ইউনাইটেড স্টেটস সাপোর্ট করেছিল ইরানের এগেনস্টে ইন 2000 8 বছরের যে যুদ্ধটা হয়েছিল ইরাক আর ইরানের মধ্যে, সেটা আমেরিকা সাপোর্ট করেছিল সাদ্দাম হোসেনকে, মনে রাখবেন। পরে সাদ্দাম হোসেনকেই তারা নামিয়ে নিল, এই নামিয়ে নিল একটা ফুল ইনফরমেশন উপরে, ফুল ইনফরমেশন ছিল হচ্ছে যে সাদ্দাম হচ্ছে নিউক্লিয়ার সমস্ত ওয়েপন্স ঠিকঠাক করে ফেলছে, এগুলো একটা ফুল ইনফরমেশনে তারা এটা করলো। এবং এরপরেই এই যে ঝামেলা আজকে আপনি দেখছেন,
ধন্যবাদ জানাচ্ছি, উনি ঐতিহাসিক প্রেক্ষাপটটা তুলে ধরেছেন এবং উনি খুবই রাইটলি একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আউট করেছেন, যে এটার জন্য পাশ্চাত্য বা মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই দায়িত্ব নিতে হবে। কিন্তু যে প্রশ্নটা এসেছে যে এটা কি আরব বিশ্ব নিজেরাই এটা সমাধান করতে পারে কিনা, আমাদের আসলে মাথায় রাখতে হবে কি আরব বিশ্ব বলতে এরকম কোনো ক্যাটাগরি নেই, মানে এদের মধ্যে তো নিজেদের কোনো তেমন কোনো, যেটাকে আমরা বলি সংহতি, সেই সংহতিটা তো নেই। ধরেন এখানে ওরা সুন্নি শিয়া এই লাইনে খুবই ক্লিয়ারলি বিভক্ত আছে, শুধু তা না এরা বিভিন্ন বিদেশি শক্তিদের সাথেও এদের অ্যালাইনমেন্টের রূপরেখাগুলো ভিন্ন ধরনের, এবং তাদের মধ্যে আবার যেটা আমরা বলি মানে কে লিডারশিপ নেবে সেটা নিয়েও দ্বন্দ্ব চলছে এই অঞ্চলে। বাট হ্যাভিং সেড দ্যাট, আমার মনে হয় আমরা মানে ইরাকের সমস্যাটা এমন একটা জায়গায় আজকে এসে দাঁড়িয়েছে যেখানে আমরা দেখছি বাগদাদি নিজেকে একটা খিলাফত হিসাবে ঘোষণা দিচ্ছে, যেটাকে আল কায়দা ডিজন করছে। এটা কিন্তু একটা মানে সন্ত্রাসবাদ বলেন আপনি, উগ্রবাদ বলেন, সেটা একটা চরম চূড়ান্ত একটা মানে আমি বলবো যে একটা উদাহরণ শুধু বলবো না, কারণ এখানে ঠিক আমরা সন্ত্রাসী কর্মকাণ্ড দেখছি না, বাট একটা এক্সট্রিম ফর্ম উগ্রবাদের। এবং এটা এটাকে আমরা কোনোভাবেই একটা ইসলামিক খেলাফত হিসাবে কেউই আমরা এটা একে রিকগনিশন বা স্বীকৃতি দিবে না। এই পরিস্থিতিতে এই খেলাফত বলে যারা নিজেদেরকে ক্লেম করছে, তারা কিন্তু আরব বিশ্বের প্রতিটা রাষ্ট্রের জন্যই হুমকি হয়ে দাঁড়াচ্ছে। আপনি শিয়া বলেন, আপনি সুন্নি বলেন, এই অবস্থায় আমার মনে হয় একটা বিরাট দায়িত্ব পড়ছে শুধু আরব বিশ্বের উপরে না, ইরানকে তো আমি আরব বিশ্বের সাথে জয়েন করছি না, ইরানেরও উপরেও আসছে এবং পৃথিবীর সমস্ত রাষ্ট্র নিয়েই কিন্তু ধরেন যেখানে বিদেশিদেরও একটা বিরাট ভূমিকা থাকতে পারে। আর তর্কের খাতিরে যদি আমি শুধু ওনার প্রশ্নতে আসি, আমার মনে হয় এখানে একটা বিরাট রোল আছে ওআইসির, অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স, তারা এখানে একটা আলাপ আলোচনা করতে পারে, তাদের যে বিভাজনগুলো আছে সেগুলোকে আপাতত সরিয়ে রেখে এটাকে একটা ইউনাইটেড স্ট্যান্ড ওদেরকে নিতে হবে, একটা কমন থ্রেট হিসাবে ধরতে হবে। এবং এখানে কিন্তু এই জিনিসটা যদি বাড়তেই থাকে, আমরা জানি যে এখানে শুধু ইরানের প্রবলেম ইমার্জ করবে তা না, ইরান যে এখানে একটা স্ট্যান্ড নেবে শুধু তা না, এখানে ইসরায়েলের একটা প্রধান ভূমিকা থাকবে এবং সেই সময় আরব বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলো আছে তারা একটা নাজুক অবস্থানে পড়ে যাবে। এবং তাদের চাপ দেওয়া উচিত ইরাকে যে সরকার আছে মালিকি সরকারের উপরে, কারণ এই সমস্যাটা সৃষ্টি যদিও একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে কিন্তু একেবারে ইমিডিয়েট প্রবলেমটা সৃষ্টি হয়েছে। উনি যে সুন্নি জনগোষ্ঠীকে বাদ দিয়ে একটা তাদের প্রাধান্য শিয়াদের প্রতিষ্ঠা করতে চেয়েছিল সেটা নিয়ে আমার মনে হয় এখানে প্রয়োজন আছে উনার একটা ইন্টারনাল ডায়ালগ। দুটো জায়গায় চাপ আসতে হবে, আমি শেষ করছি এ বলে, একটা হলো ইন্টারনাল ডায়ালগ ইনিশিয়েট করতে হবে, আরেকটা হলো আরব বিশ্বদের মধ্যে নিজেদের আলাপ আলোচনা এগিয়ে নিয়ে যেতে হবে।
ধন্যবাদ আপনাকে। এবার আমরা জয়ন্ত রায়চৌধুরীর বক্তব্য শুনবো।
নমস্কার, আমি দুজনেরই কথা শুনলাম। প্রথমত বলবো যে আরবদের মধ্যে নিজস্ব মতামত করে ইরাকের প্রবলেম সলভ করাটা সবচেয়ে বাঞ্ছনীয় হবে, সবচেয়ে ভালো হবে, কিন্তু আমার মনে হয় না এটা সম্ভব। কারণ আরব জগৎ যেটা আগে প্রফেসর বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আরব জগতের মধ্যে কিন্তু কোনো ইউনিটি কোনোদিনই আমরা দেখতে পাইনি। যে কোনোকে আমরা আরব কান্ট্রি বলে মনে করি, তারা শুধু শিয়া সুন্নির বিভাজন নয়, বিভিন্ন অন্যরকম ভাবে বিভাজনেও তারা গোষ্ঠীবদ্ধ রয়েছেন এবং আমার মনে হয় না তারা একমত হতে পারবেন কোনো কিছু ইস্যুর উপরে। অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ হ্যাজ অলসো বিন আ নন স্টার্টার। ভুট্টো সাহেব যখন শুরু করেছিলেন 70-এর দশকে, তখন থেকে আজ অবধি ওআইসি কিছু ফান্ডিং দেওয়া ছাড়া কিছু দেশকে খুব একটা কিছু বড় কাজ কোনোদিনও কোনো ডিসিশন নিতে পারেনি। দুটো বডি একটা বসলে পারেন একরকমের টকিং শপ হয়ে দাঁড়িয়ে রয়েছে, নামের মতনই তাদের অবস্থা। এক্ষেত্রে বিশ্বের যে বড় পাওয়ার্স তাদেরই এতে
হস্তক্ষেপ করতে হবে, ইন্টারফেয়ার করতে হবে,
সংশোধন করতে হবে, এছাড়া কোনো গতি নেই, আমি কোনো গতি দেখছি।
আচ্ছা, একজন শ্রোতা লাইনে আছেন, আমরা একটু,
তবে আমার মনে হয় না যে আরব দেশরা কোনোদিন একটা কোন রকম কোনোদিন কোনো সংগঠিত এক দেশ ছিল, খুব কম সময়ের জন্য, খুব একটা বড় সময়ের জন্য ছিল না, তার থেকে বেশি মোর এনশিয়েন্ট হিস্ট্রি আছে। মেসোপটেমিয়া একটা আলাদা একটা সভ্যতা ছিল এবং সেটাই ইরাক বলতে পারেন, সেটা ইরাক আজকে সেটার একটা প্রতীক, ইরাক সিরিয়া রিজিয়নটা একটা তার প্রতীক।
রাজচৌধুরী, একজন প্রশ্ন, একজন শ্রোতার প্রশ্ন নিয়ে আসি,
শিয়া সুন্নি তা নয়, আপনাকে মনে রাখতে হবে যে বাথিস্ট পার্টি যেটাকে শেষ করে দেওয়া হয়েছিল ইউএস ইনভেশনের সঙ্গে সঙ্গে, সাদ্দাম হোসেনের যে পার্টি, যারা একটা সোশ্যালিস্ট একটা রূপ ছিল, তার যারা ট্রেন্ড সোলজার্স ছিল তারাও কিন্তু আইসিস বা আইসিল যাই বলুন তাদের জয়েন করেছে। এককালে ভারতবর্ষের সৈন্য বিভাগ এদের ট্রেনিং দিয়েছিল এবং তারা যথেষ্ট ওয়েল ট্রেন্ড সোলজার্স, এই রিজনে হয়তো তারা বেস্ট ট্রেন্ড সোলজার্স বলবো। আমার মনে হয় না অন্য কোনো আরব দেশেরও সেনাবাহিনী এত ওয়েল ট্রেন্ড আছে যতটা এই বাথিস্ট সোলজার্সরা আছে। এটা একটা দুঃখের ব্যাপার যে তারা আইসিল জয়েন করেছে, কিন্তু তাদের মোটিভেশন কিন্তু যে রকমের এক্সট্রিমিস্ট ভিউ পয়েন্টস আইসিল দেখাচ্ছে তা নয়। তাদের মোটিভেশন হচ্ছে সিম্পলি টু ডিফেন্ড দেয়ার হোমস, এবং শিয়া সুন্নির যে যুদ্ধটা ইরাকের ভিতরে হয়েছে সেখানে সুন্নিদের রক্ষা করা।
ধন্যবাদ। আমরা একজন শ্রোতার প্রশ্ন নিয়ে আসছি। ঢাকা থেকে লাইনে আছেন লতা। হ্যালো।
জি সালাম আলাইকুম, আমি ঢাকা থেকে সায়নালতা বলছি।
জি জি।
তো আমার আবার ইরাক পরিস্থিতি নিয়ে আবার কিছু প্রশ্ন আছে।
জি বলুন।
আমি আমি কি প্রশ্নটা করব?
হ্যাঁ নিশ্চয়ই বলুন।
আচ্ছা, এখন যেটা আমাদের ইরাকের সিআইএসবি যে ব্যাপারটা হচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে লাগাতার মানুষ মারা যাচ্ছে, সুন্নিপন্থী জঙ্গি যারা আছে তারা দেখা যাচ্ছে যে সরকারপন্থী মানুষকে যেভাবে নির্বিচারে মারছে, এই পরিস্থিতি থেকে কিভাবে মানে ইরাকের এবং গোটা বিশ্বটাকে মানে একটা শান্তিপূর্ণ অবস্থানে কি বলে এটা একটা শান্তিপূর্ণ এটা মীমাংসাটা কি?
ধন্যবাদ। প্রফেসর আমেনা মহসিন, প্রথমে আপনার কাছে আসছি, শান্তিপূর্ণ সমাধান কি?
আসলে দেখেন, এটার সাথে আমরা যে এতক্ষণ আলোচনা করেছিলাম সে প্রশ্নটার মধ্যে সে আমরা যে আলোচনা করেছি আমার মনে হয় সেটার মধ্যে এটা উত্তরটা আছে। মানে আমি প্রথমে বলেছি যে আমরা যদি সমস্যার দেখি, সমস্যাটা সৃষ্টি হলো কেন? সমস্যাটা সৃষ্টি হলো মালিকির যে পলিসিগুলো ছিল, উনি সুন্নিদেরকে টোটালি বাদ দিয়ে, সম্পূর্ণভাবে বাদ দিয়ে একটা শিয়া সরকার ওখানে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। তো একটা নন ইনক্লুসিভ যদি একটা সরকার চলে, এবং ওখানকার আমরা দেখেছি যে শুধু উনি তা করেনি, মানে যারা সুন্নি জনগোষ্ঠী ছিল তাদের যে মধ্যম আয়ের যে উপার্জনের যে সোর্সেস গুলো ছিল ওখান থেকেও কনস্ট্রাকশন ওয়ার্ক এ সমস্ত কিছু থেকে তারা বাদ পড়ে যাচ্ছিল। তো এখানে এরকম যায়, অথচ তার আগে কিন্তু সুন্নিরাই এখানে ক্ষমতায় ছিল এটাও আমরা জানি। তো এই সমস্ত কিছুকে মাথায় রেখে আমার মনে হয় উনি যদি একটা একটা পার্টিসিপেটরি বা প্রথম ধাপে একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট ওনাকে করতে হবে, যেখানে সুন্নিদেরকেও যথেষ্ট ক্ষমতা দিতে হবে। এবং আমার মনে হয় মালিকের এখানে স্টেপ ডাউন করা বা সরে যাওয়াটাই খুবই বাঞ্ছনীয় হবে। ওনার জায়গায় এমন একজন নেতা আসা দরকার যা আরব মানে আরব বলছি আমি ইরাকের জনগণের কাছে আরো বেশি গ্রহণযোগ্য। মালিকের বিরুদ্ধে এমনিও অনেক বেশ অনেক করাপশনের চার্জেসও আছে, এবং উনি অনেক বেশি রাজনৈতিক ক্ষমতা নিজের হাতে নিয়ে নিয়েছেন, যেটা আরব বিশ্বে কিন্তু প্রত্যেকটা যারা ক্ষমতায় থাকে তারা করে থাকে। কিন্তু তার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমরা আমি একটা পজিটিভ সাইড বলবো যে আরব বিশ্বে আমরা প্রোটেস্ট গুলোও দেখছি যেটা আগে দেখা যেত না। দ্বিতীয়ত আমি বলবো এখানে আবারও আমি জোর দিয়ে বলবো যে আশেপাশের যে রাষ্ট্রগুলো আছে দরকার হলে এখানে জাতিসংঘ একটা খুব স্ট্রং স্ট্যান্ড নিতে পারে এদেরকে একটা ইয়ের মধ্যে আলোচনার মধ্যে আনার জন্য। সিকিউরিটি কাউন্সিল আছে, সিকিউরিটি কাউন্সিল একটা রেজলিউশন নিতে পারে
ইরাকে ইনক্লুসিভ গভর্নমেন্ট তৈরির জন্য। পশ্চিমা নেতারাও কিন্তু অনুরোধ করে আসছেন, পরামর্শ দিয়ে আসছেন দীর্ঘদিন থেকে, বিশেষ করে শিয়া সুন্নি কুর্দিদের মধ্যে সাম্প্রদায়িক সংঘাত নিরসন
আসতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি না আসাটাই ভালো আমার মনে হয় না, যে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমেই সমস্যাটা অনেক জটিল করে গেছে। জাতিসংঘের সে ম্যান্ডেট আছে মানবতার কারণে বা যেখানে মানব অধিকার অনেক অধিক সংখ্যক অনেকভাবে লঙ্ঘিত হচ্ছে, ওরা যদি একটা রেজলিউশন নিয়ে হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন করে এখানে আমার মনে হয় না যে খুব একটা আপত্তি থাকবে অন্যান্য দেশের। এরকম তো জাতিসংঘ অনেক দেশেই ইন্টারভিন করেছে।
ধন্যবাদ প্রফেসর আমিনা মহসিন,
যথেষ্ট ক্ষেত্র তৈরি হয়ে গেছে যেখানে তারা ইন্টারভিন করতে পারে।
জি, আমরা একটু ডক্টর খানের বক্তব্য শুনতে চাই এই বিষয়ে। প্রফেসর জিল্লুর রহমান খান, আপনি কিছু যোগ করবেন এই বিষয়টিতে?
দেখুন, গতকাল মালিকি পার্লামেন্টের একটা সেশনে বলেছিল যে তিনি একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট চেষ্টা করছেন। এখন আমেরিকা যখন উইথড্র করলো 2011 ইরাক থেকে, তো মালিকের সঙ্গে একটা 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 সমঝোতা কিছুটা হয়েছিল, সেটা হচ্ছে যে ইনক্লুসিভ, যে ভাইস প্রেসিডেন্ট থাকবে একজন সুন্নি, প্রেসিডেন্ট থাকবে একজন কুর্দিশ, স্পিকার অব দ্য অ্যাসেম্বলি একজন সুন্নি, কিন্তু মালিকি সেটা শুধু নামকাওয়াস্তে করেছিল, আসলে সেটা কিচ্ছু করেনি।